সারিবদ্ধ হয়ে হুরোগিল মা জান্নাত কে সাজায় আজ খুশি মনে প্রিয় নবীর আগমনে আজ মেরাজ
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ খ্রিস্টান ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় নবীর মেরাজ নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় স্নেহ ভাইয়েরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে বক্ষ বিদীর্ণ। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, কী সেই বক্ষ বিদীর্ণ, কী হয়েছে সেই দিন? আসুন আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ। আসসালামু, আসুন প্রথমেই দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই। দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, আসুন আমরাও পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের আজকের বিষয় হচ্ছে বক্ষ বিদীর্ণ। আসুন আমরা গত এপিসোডে আমরা শুনেছিলাম যখন হাতিমে কাবায় যখন প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শয়ন করালেন, সেখানেই হয়েছিল শাক্কে সাদর, অর্থাৎ বক্ষ বিদীর্ণ, বক্ষ বিদারণ করা। এই বক্ষকে বিদারণ করা, যেটাকে আমরা অপারেশন বলে থাকি। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, যেটাকে অস্ত্রোপচার বলা হয়ে থাকে। সেদিন কী হয়েছিল? মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, ফেরেশতাগণ হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বক্ষ মোবারকের উপর থেকে শুরু করে নিচে, অর্থাৎ ফেরেশতারা হযরত জিবরাইল আর নবী আলাইহি সালাতু ওয়াসালাম এবং তার সাথে আরও অনেক ফেরেশতারাই ছিল, তো তারা প্রিয় নবীর বক্ষর উপর থেকে নিচে পর্যন্ত তারা ওই কলব মোবারক বিদীর্ণ করে সেখান থেকে কলব মোবারক বের করেছেন। অতঃপর তা ফেটে, অর্থাৎ কলম সেখানে আবার বিদীর্ণ করা হলো এবং সেখান থেকে একটা রক্তপিণ্ড বের করে ফেলে দিয়েছেন এবং বলেছেন এটাই ছিল আপনার মধ্যে শয়তানের একটি অংশ। অর্থাৎ সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আল্লামা তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন যে আল্লাহ পাক প্রত্যেক মানুষের অন্তরে রক্তপিণ্ড সৃষ্টি করেছেন, আর তার কাজ হলো যে মানুষের অন্তরে শয়তান যা কিছু পৌঁছায় ওই রক্তপিণ্ড তা কবুল করে, অর্থাৎ অ্যাকসেপ্ট করে। যেভাবে শ্রবণ শক্তি, আওয়াজ, দৃষ্টিশক্তি, দর্শনীয় বস্তুসমূহের আকৃতিকে, ঘ্রাণ শক্তি, সুগন্ধ এবং দুর্গন্ধ, আচ্ছাদন এবং টক, তিক্ত ইত্যাদি এবং স্পর্শ শক্তি, ঠান্ডা গরম ইত্যাদি অবস্থানসমূহকে গ্রহণ করে থাকে। অনুরূপভাবে অন্তরের মধ্যে এই জমাট বাঁধা রক্ত শয়তান প্রদত্ত কুমন্ত্রণাসমূহকে কবুল করে থাকে, তা অ্যাকসেপ্ট করে থাকে। এই রক্তপিণ্ড যখন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কলব মোবারক থেকে অপসারণ করা হয়েছে, তাহলে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র সত্তায় এমন কিছু বাকি থাকেনি যা শয়তানি কুমন্ত্রণাকে গ্রহণ করবে। আল্লামা তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ তাআলা আলাই এই হাদিস দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র সত্তায় শয়তানের কোনো অংশই ছিল না। এক অপর রাওয়ায়েতের মধ্যে, হাদিসের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে আল্লাহ পাক শয়তানকে শক্তি দিয়েছেন যে প্রত্যেক মানুষকে মিসগাইড করার জন্য, কুমন্ত্রণা দেওয়ার জন্য, কিন্তু শয়তান নিজেই স্বীকার করেছেন যে কোনো নবীকে মিসগাইড করা, কুমন্ত্রণা দেওয়ার শক্তি, অ্যাবিলিটি আমার নেই, আল্লাহ পাক সেই শক্তি আমার থেকে চিনিয়ে নিয়েছেন। এ থেকে বোঝা যায় প্রত্যেক নবী রসুলগণ পোত পবিত্র এবং শয়তানের ক্ষমতা থেকেও পোত পবিত্র। এখন প্রশ্ন হতে পারে, যখন এই ছিল ব্যাপার, তাহলে আল্লাহ পাক হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এ পবিত্র সপ্তাহে ওই রক্তপিণ্ড কেন সৃষ্টি করলেন? একটা প্রশ্ন তো অবশ্যই রয়েছে, যদি এটা ফেলে দিতে হয় তাহলে সৃষ্টি কেন করলেন? কারণ প্রথমেই তো পবিত্র সত্তায় তা না সৃষ্টি না করতেও পারতেন, তা তিনি চাইলে তো পবিত্র সত্তার মধ্যে এটা সৃষ্টি না করতেই পারতেন। তার উত্তরে এটা বলা যাবে যে সেটা সৃষ্টি করার পেছনেও কিন্তু রহস্য রয়েছে। হ্যাঁ, ওটা মানবীয় অঙ্গসমূহের অন্তর্ভুক্ত, সুতরাং তা সৃষ্টি করা মানবীয় সৃজন প্রক্রিয়ার পূর্ণতার মধ্যে একটি, আচ্ছা পূর্ণতার জন্য আবশ্যক, এবং তা অপসারণ করা এটা ভিন্ন ব্যাপার যা সৃষ্টির পর সম্পাদিত হয়েছে। মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তার উপমা যদি আমরা কোনো মানবদেহের অতিরিক্ত বস্তুসমূহের সাথে যদি আমরা যদি তুলনা করে থাকি, তাহলে এটা অনেকটা সুন্দর মানায়। কীভাবে? যেমন একজন মানুষের হাতের মধ্যে তার নখ, তার গোফ, দাড়ি, এগুলো তো আল্লাহ পাক সৃষ্টি করার সময় এভাবে দিতে পারতেন। হাতের মধ্যে নখগুলা আর বৃদ্ধি না হোক, এটা আর বেড়ে না যায়, গোফগুলা ছোটোই থাকুক, এগুলো যাতে বেড়ে না যায়, কারণ হাদিসের মধ্যে রয়েছে তোমরা দাড়িকে বৃদ্ধি করো এবং গোফকে ছোট করো। তাহলে এ থেকে বোঝা যায় যে দাড়ি একমুষ্টি রাখা সুন্নতে মোবারাকা, আর গোফকে ছোট রাখা। তাহলে এ থেকে বোঝা যায়, তাহলে এখন প্রশ্ন হতে পারে, প্রথমে যে বলা হয়েছে আল্লাহ পাক না দিলেই তো পারতেন, কিন্তু এটা দেওয়ার অর্থ হচ্ছে যে এটা যে মানব দেহের সৃষ্টির ক্ষেত্রে মানব দেহের পূর্ণতার জন্য এটা আবশ্যক, আর এগুলো অতিরিক্ত বস্তুগুলোকে পরিচ্ছন্ন করা, থেকে কর্তন করা, কেটে ফেলে দেওয়া, এটা হচ্ছে পবিত্রতা ও পরিচ্ছন্নতার জন্য জরুরি। সুতরাং এ দ্বারা অর্থ এটাই বোঝাই যে মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাই তার শরহে শিফার মধ্যে প্রথম খণ্ড 374 পৃষ্ঠার মধ্যে এটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে এইভাবে যে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে মানব দেহের পরিপূর্ণতার জন্য, পূর্ণাঙ্গতার জন্য আল্লাহ পাক এই নখ বৃদ্ধি করা, গোফ বৃদ্ধি হওয়া, দাড়ি বৃদ্ধি হওয়া, এগুলাকে মানবের একজন মানব সৃষ্টির মধ্যে পূর্ণাঙ্গতার জন্য আল্লাহ পাক প্রদান করেছেন, এবং সেগুলোকে কেটে পরিচ্ছন্নতা এবং পবিত্রতার জন্য আল্লাহ পাক সেটাকে আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন, যেটাকে পবিত্রতার জন্য এই জিনিসগুলো কেটে ফেলো এইভাবে। সুতরাং এ থেকে বোঝা যায় যে আল্লাহ পাক পবিত্র সত্তায় কোনো শয়তানি অংশ অবশিষ্ট ছিল না, কিন্তু হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হামজাত মুসলমান হয়ে গিয়েছে। অর্থাৎ সে এ দ্বারা আরেকটি জিনিস আমাদের জন্য খুবই লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে হামজাত সেটাকে, হ্যাঁ ইসলামী ভাইয়েরা, প্রত্যেক মানুষের সাথে হামজাত হচ্ছে সেই শয়তান বা জিন যা প্রত্যেক মানুষের সঙ্গে সৃষ্টি করা হয়েছে এবং সে সর্বদা থাকে, সঙ্গেই থাকে। কিন্তু প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর যে ছিল হামজাত, সে মুসলমান হয়ে গিয়েছে। প্রিয় নবীর সাক্ষ্য করেছেন, ওয়ালাকিন আসলামা ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, আমার হামজাত মুসলমান হয়ে যায়, সুতরাং সে আমাকে ভালো কথাই বলে। আল্লামা শিহাবুদ্দিন খিফাজি রহমতুল্লাহ তাআলা আলাই নাসিমুর রিয়াজে খুবই সুন্দর বলেছেন, কলব ফলের মতোই, যা ভেতরের বীজ এবং আটির উপর প্রতিষ্ঠিত হয় এবং তার মাধ্যমে পক্কতা এবং রং লাভ করে। অনুরূপভাবে ওই জমাট বাঁধা রক্ত মানুষের কলবের জন্য এইরূপ, যেমন খেজুরের জন্য আটি যে বীজ থাকে, কিন্তু যখন সেটা পরিপক্ক হয়, যখন সেটাকে আহার করা হয়, তখন কিন্তু বীজটা আহার করা হয় না, সেটাকে ফেলে দেওয়া হয়। এখন যদি কেউ প্রশ্ন করেন যে বীজটা কী জন্য দেওয়া হয়েছে, বীজটা না দিলেই তো হতো। এখন ওই যে বীজ সেখানে ছিল ওইটা যদি না থাকতো, তাহলে ফল কিন্তু পরিপক্ক হতো না, সেটার কালারটা সুন্দর আসতো না, সেটা শুষ্ক হয়ে যেত, অনেকটা ছোটো অংশ হয়ে যেত, দেখতে ভালো লাগতো না, খাওয়ার সময় সুস্বাদু হতো না। আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টির পিছনে কিন্তু নিগুড় রহস্য অবশ্যই বিদ্যমান, যেটা আমাদের সেটের মধ্যে, আমাদের আকল, আমাদের জ্ঞানের মধ্যে সংকলন হবে না। প্রিয় স্নেহ ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমরা জানতে পারলাম যে খেজুর বলুন আঙ্গুর বলুন প্রত্যেকের আঁটি এবং বীজ সেগুলোর সাথে থাকার কারণেই ওই ফলটা এত সুন্দর সজীব থাকে এবং পরিপুষ্ট থাকে এবং যখন আহার করা হয় তখন বীজগুলোকে আলাদা করে দেওয়া হয়। সুতরাং এই জন্য ওই রক্তপিণ্ডের মধ্যে ওই কলবের মধ্যেই রক্তপিণ্ডটা এই জন্য আল্লাহ পাক রেখেছিলেন এবং সেটা অপসারণ করে পুত পবিত্রতার মাধ্যমেই পূর্ণাঙ্গতা রূপদান করেছেন। এটা নাসিমুর রিয়াজ শরহে শিফায়ে কাজী আয়াজ দ্বিতীয় খণ্ড 239 নং পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। বক্ষ বিদীর্ণ, তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যখন খাতিমে কাবায় যখন শয়ন করেছিলেন তখন থন্দ্রাবাপ তখনও কিন্তু অবশিষ্ট ছিল। আর তখন হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম উপস্থিত হলেন। এবার তিনি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বক্কা মোবারকের গলার হাড় থেকে শুরু করে পেটের নিচ পর্যন্ত তিনি বিদীর্ণ করলেন এবং পবিত্র অন্তরকে বের করে নিলেন। ওইখানে ঈমান প্রজ্ঞা দ্বারা পূর্ণ করে দিলেন এবং স্বর্ণের পাত্র আনা হলো এবং সেখানে রাখা হলো। জমজমকূপের পানি দ্বারা সেটাকে গোসল করানো হলো। তারপর ঈমান প্রজ্ঞা পরিপূর্ণ তা দিয়ে সেটাকে আবার রেখে দিলেন এবং সেটা সহি বুখারি 976 পৃষ্ঠা, হাদিস নং 3887, ফতহুল বারি 256 পৃষ্ঠা, হাদিস নং 3887 এর পাতাটিকার মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় স্থানীয় ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমরা জানতে পারলাম কেন দ্রুত করা হলো, জমজম কূপের পানি দ্বারা দ্রুত করলেন। এই দ্বারা জমজম কূপের শান মান মর্যাদা এবং এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত ঈমান এবং প্রজ্ঞা দ্বারা সিক্ত করানো পরিপূর্ণতা দেওয়ার জন্য। পুরো ঈমান এবং প্রজ্ঞা সে জিনিসগুলো কী সে সম্পর্কে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। প্রিয় স্নেহ ভাইরা, যে বাকি ছিল যে এ থেকে আমরা বুঝতে পারলাম যে একটা অংশ ফেলে দিয়েছেন এবং ঈমান এবং প্রজ্ঞা দ্বারা পূর্ণ করে দিয়েছেন। যে বাকি থাকলো ফেরেশতাগণ হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কেন বলেছেন যে হাদিহি হাদুকা মিনাশ শাইতান, এই হলো আপনার মধ্যে শয়তানের অংশ। তার উত্তর হলো এটাই যে হাদিসের অর্থ এটা নয় যে নাউযুবিল্লাহ যে তার পবিত্র সত্তায় বাস্তবিকই শয়তানের কোনো অংশ ছিল, মাআযাল্লাহ, কখনোই নয়। এটা বাস্তব বিষয় যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শয়তানি প্রভাব থেকে পোত পবিত্র ছিলেন, কোনো অবস্থাতে ছিলেন না তিনি, তিনি পোত পবিত্র ছিলেন। হাদিসের বাক্যা তথা হাদিস শরীফের অর্থ হলো এটি যদি এটাই যদি আপনার পবিত্র সত্তায় শয়তানের সম্পর্কে কোনো সম্ভাবনা থাকে, স্থান থাকে, সম্ভব যদি হতো তাহলে সেটা এই রক্তপিণ্ডের মাধ্যমেই হতো, সেজন্য সেটা আগে থেকেই সেটাকে অপসারণ করা হয়েছে। সুতরাং এখন থেকে আপনি পোত পবিত্র। বক্ষ মোবারক বিধারণের পর একটি নুরানি থালা ছিল যেটা ঈমান এবং হিকমত বিজ্ঞান দ্বারা পরিপূর্ণ। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বক্ষ মোবারককে পূর্ণ করে দেওয়া ঈমান এবং হিকমতের দ্বারা শরীর আকৃতিকে আকৃতির সাথে সম্পর্কযুক্ত নয়, তবে আল্লাহ পাক শরীরবিহীন বস্তুসমূহকে শারীরিক আকৃতি দান করতে সক্ষম। সুতরাং আল্লাহ পাক ঈমান এবং হিকমতের মাধ্যমে শারীরিক আকৃতি দিয়ে প্রকাশ করেছেন যে আর এই আকৃতি দান প্রিয় নবীর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর বেলায় অত্যন্ত মহত্ব এবং উচ্চ শানের পরিচয়। শ্রী ইসলামী ভাইরা, বক্ষ বিধারণের রহস্যটা কী? হ্যাঁ ইসলামী ভাইরা, বক্ষ বিধারণ বা বক্ষ বিধীর্ণের রহস্য হচ্ছে এটাই যে মেয়েরাজের রাতে আল্লাহ পাক প্রিয় হাবিবের বক্ষ মোবারকের বিধারণের অসংখ্য রহস্য নিহিত রেখেছেন, যার মধ্যে একটি রহস্য এও রয়েছে যে কলব মোবারকে যেন এইরূপ ওজুসি শক্তি অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিশেষ রুহানি শক্তি যাতে সক্রিয় হয়ে যায়, যার দ্বারা আকাশমণ্ডলীতে গমন করা, ঊর্ধ্বজগতে প্রত্যক্ষ করা, বিশেষত আল্লাহ পাকের দর্শন লাভে দণ্য হওয়ার পথে কোনো দুষ্করতা ও জটিলতার সম্মুখীন হবে যেন না হয়। যে আল্লাহ পাকের সেই নির্দেশনাবলী তিনি তার চোখে দর্শন অবলোকন করা, দেখা, তাতে যেন কোনো ধরনের সমস্যায় না হয়, সমস্যা সৃষ্টি করতে না পারে, সেজন্য আল্লাহ পাক বক্ষ বিদীর্ণ করে তাতে হিকমত দান করেছেন। যখন সেখানে বক্ষ যখন বিদীর্ণ করা হলো সেখানে কী দেখেছে? শুধুমাত্র রক্তপিণ্ড না আরও অন্য কিছু? হ্যাঁ স্নেহ ভাইয়েরা, কিন্তু আরও অন্য জিনিস কিছু বিষয় সেখানে ছিল, সেটা কী? এটা এভাবে বর্ণিত রয়েছে, হযরত জিব্রাইল আলা নবিয়্যানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন যে قلبن سدیدن فیہ عینان تبصران و اذنان تسمعان অর্থাৎ কলব মোবারক যাবতীয় বক্রতা থেকে পোত পবিত্র ত্রুটিমুক্ত, ওতে তাতে দুটি চোখ রয়েছে যা দ্বারা অবলোকন করেন এবং দুটি কান রয়েছে যা দ্বারা শ্রবণ করেন। আল্লাহু আকবার। এটি ফাতহুল বারী ১৩তম খণ্ড ৪১০ পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, ফাতহুল বারী শরহুল বুখারী শরীফের সরা। তাহলে দেখুন, আমরা যারা রয়েছি সাধারণত আমাদের বক্ষ যদি বিদীর্ণ করা হয় এখানে কোনো চক্ষু বা কান সেখানে থাকবে না, কিন্তু আমার প্রিয় নবীর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ওই কলব মুবারকের মধ্যে দুটি চোখ রয়েছেন এবং দুটি কানও রয়েছেন, যেই চোখ দ্বারা তিনি দেখেন, যেই কান দ্বারা তিনি শ্রবণ করেন। হ্যাঁ ইসলামী ভাইরা, এদিক দিয়ে আমরা একটু পরে আসতেছি এটার বিশ্লেষণের দিকে। আমরা এতটুকুই প্রথমেই চেষ্টা করব, কলব মোবারকে কান এবং চোখ ইন্দ্রিয় জগতের বহির্ভূত বিষয়বলির অবলোকন যা শ্রবণের জন্য। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইন্নি আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা, অর্থাৎ আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। আল্লাহু আকবার। খ্রিস্টান ভাইয়েরা ও মাদানা চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমরা জানতে পারলাম বক্ষ বিদীর্ণ এটা হুজুর ইসলামের নূর হওয়ার আরেকটি বৈশিষ্ট্য এবং আরেকটি দলিল। আল্লামা শিহাবুদ্দিন হিফাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ কতিপয় আলেমগণ বলেন যে অনেক মানুষ এটা ধারণা করেন যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নূর থেকে সৃষ্টি হওয়ার নয়, যদি সৃষ্টি হয় তাহলে বক্ষ কী জন্য বিদীর্ণ করা হয়েছে। মাযাল্লা নাউজুবিল্লাহ, এই ধারণা ভুল। এবং তার সঠিক বক্তব্য হলো যে এটাই যে নাসিমুর রিয়াজ শরহে শিফায়ে কাজী আয়াস দ্বিতীয় খণ্ড ২৩৮ পৃষ্ঠার মধ্যে এভাবে বর্ণিত রয়েছে, ওয়াকাউ নুহু মখলুকান মিনান নূরি লা ইউনা ফিহি কামা তুয়াহিমা। এবং এই যে নূরানিয়ত এবং বশরিয়ত উভয়টা এইভাবেই আমাদের সম্মুখে এইভাবেই প্রস্ফুটিত হয় যে বশরিয়ত মানবীয় দুষ্টুটি থেকে পবিত্র হওয়া এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর নূরি সত্তার অস্তিত্ব নূরানিয়তের বিরুদ্ধ হয় না। আল্লাহ পাক হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে নূর দ্বারা সৃষ্টি করেছেন এবং বশরিয়তের কবার দ্বারা পোশাক দ্বারা আবৃত করে রেখেছেন। বক্ষ বিদীর্ণ হওয়া তাঁর পবিত্র বশরিয়তের প্রমাণ এবং বক্ষ মোবারক বিদীর্ণ হওয়া সত্ত্বেও রক্ত বের না হওয়া সেটা নূরানিয়তের দলিল। হ্যাঁ স্টাই ভাইয়েরা, আমরা জানি যখন আমাদের অপারেশন নয়, শুধুমাত্র সামান্য যদি আমাদের চামড়ায় যদি আঘাতপ্রাপ্ত হই আমরা বা কেটে যাই সেখান থেকে রক্ত বের হয়। আর যখন প্রিয় নবীকে যখন বক্ষ বিদীর্ণ করা হয়েছিল তখন তফসিরে রুহুল বয়ান পঞ্চম খণ্ড ১০৬ পৃষ্ঠার মধ্যে এভাবে বর্ণিত রয়েছে, ফলম তাকুনি শাক্কু বি আলাতিন ওয়ালাম ইয়াসলিদ দম, অর্থাৎ বক্ষ বিদারণ কোনো অস্ত্রের সাহায্য হয়নি এবং তা থেকে রক্তকরণ হয়নি। এখন প্রশ্ন হতে পারে, যদি মানুষ হয় তাহলে রক্ত থাকবে, আর রক্ত থাকলে বিদীর্ণ করলে এটা প্রবাহিত হবে। সুতরাং বশরিয়তের কবার ছিল, বড়িটা ছিল নূরানিয়তের, যেজন্য বিদীর্ণ করতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় নাই, অর্থাৎ অস্ত্রপাতার যেটা যন্ত্রপাতি যেগুলো বলা হয় সেগুলোর প্রয়োজন হয় নাই। আল্লাহ পাকের নূরানিয়ত নূরানি ফেরেশ তারা ওই নূরানি নবীকে বক্ষ বিদীর্ণ করেছেন এবং সেখানে যা যা দেওয়ার হিকমত প্রজ্ঞা দ্বারা সেখানে ইমান দ্বারা পূর্ণ করে দিয়েছেন, সেজন্য সেখানে কোনো রক্তের প্রয়োজন হয় নাই। যেহেতু নূর, সেহেতু নূর নূরেই সেখানে রক্তের কোনো ল্যাশ মাত্র নেই। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে জানতে পারলাম যে নূর হতেই হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সৃজন সৃষ্টি আর বশরিয়ত একটি পোশাক মাত্র। আল্লাহ পাক শক্তি রাখেন যখন যা ইচ্ছা তা হিকমত দ্বারা মানবিক অবস্থাদি নূরানিয়তের উপর প্রবল করে দেন, আবার যখন তিনি ইচ্ছা করেন তখন নূরানিয়তকে মানবীয় অবস্থাদের উপর তিনি প্রবল করে দেন। তাহলে বশরিয়ত না হলেও বিদারণ কীভাবে সম্ভব, আর নূরানিয়ত হলে অস্ত্র প্রয়োজন হতো আর রক্তক্ষরণ তো অবশ্যই হতো। তাহলে যখন কোনো সময় রক্তক্ষরণ হয়েছে, যেমন তা কোন সময় রক্তকরণ হয়েছে? যখন জঙ্গে উহুদের মধ্যে যখন ছিলেন তখন তিনি আকাপ্রাপ্ত হয়েছিলেন, তখন প্রিয় নবীর রক্তকরণ হয়েছে। তখন কেননা তখন ছিল বশরিয়ত, মানব দেহর সে যে কবার ছিল যখন সেটাকে যখন আঘাতপ্রাপ্ত হয়েছে তখন কিন্তু রক্তকরণ হয়েছে। আর যখন মেয়েরা যখন যাচ্ছেন তখন ছিল সুরাতে নুরানিয়ত বা সুরাতে হাক্কি, হাকিকি অর্থাৎ বাস্তবিক রূপ। সুতরাং তিনি যে বাস্তবে নূর সেটার আরেকটি প্রমাণ বা দলিল হচ্ছে যে এইটা, তখন বশরিয়ত মানবিয়ত যে সেই কবার তখন ছিল না, সেটা থেকে মুক্ত ছিল। সেজন্য যখন নুরানিয়তের কবার যখন ছিল, যখন নুরানিয়তের দেহ যখন ছিল তখন রক্তকরণ হয় নাই, তখন রক্তকে বিদীর্ণ করা হলো, হেকমত দ্বারা পরিপূর্ণ করেছেন। আর যখন মানবীয়তের পোশাক যখন ছিল তখন আঘাতপ্রাপ্ত হওয়ার সাথে সাথে সেখান থেকে রক্তকরণ হয়েছে। এ থেকে বোঝা যায় প্রিয় নবী না মানুষের মতন, না আল্লাহ পাকের মতন। প্রিয় নবী প্রিয় নবীর মতন, তার সাথে কোনো তুলনা হয় না, না তিনি মানুষ না তিনি প্রভু, কেন তিনি আল্লাহ পাকের বান্দা এবং তিনি নূরানি ব্যক্তি, নূরানি মানুষ। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, এ থেকে আরও প্রতীয়মান হয় যে প্রিয় নবীর মেয়েরাজটা সশরীরে হয়েছিল। তার আরেকটি রূপ হচ্ছে যে কোথাও বশরিয়তের প্রকাশ, কোথাও নূরানিয়াতের প্রকাশ, তো থাকে কথা মুহাম্মদিয়ার সেখানে প্রকাশ হয়েছে। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে বক্ষ বিদীর্ণ অর্থাৎ বক্ষ মোবারকে বারবার বিদারণ, তো এটা কয়বার হয়েছে? তো এক রাওয়ায়তের মধ্যে এভাবে রয়েছে, আল্লামা তাসমিসানি রহমতুল্লাহ তাআলা আলাই বলেছেন যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বক্ষ মোবারক দুইবার বিদীর্ণ করা হয়েছে। একবার যখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ধাত্রী মাতা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন, যখন বাল্যকালে তিনি যেন শয়তানের অংশ বের হয়ে যায় তখন সেখানে হয়েছিল একবার। দ্বিতীয়বার মেয়েরাজের সময় যখন উর্দ্বজগৎ যখন ভ্রমণ করবেন তখন হয়েছিল একবার। মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাই বলেছেন একবার কুরআন অবতীর্ণ হওয়ার পূর্বে বক্ষ বিদারণ হয়েছে। কেউ কেউ বলেছেন বাল্যকালে কলাপ মুবারকের জন্য বক্ষ বিদারণ কারণ ছিল যেন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কলাপ মুবারক যেন পুত পবিত্র, যেহেতু নবীগণের কলা মোবারকের ন্যায় হয়ে যায়, সেজন্য তখন একবার হয়েছিল। আরেকবার মেয়েরাজের রাতে যেন কলব মোবারক ফেরেশতাদের কলবের ন্যায় হয়ে যায়, সেজন্য আরেকবার বিদীর্ণ করা হয়েছিল। মোল্লা আলী কারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি বলছি যে একবার হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর বক্ষ বিদীর্ণ ওহি অবতীর্ণ হওয়ার পূর্ব হয়েছে যেন কলব মোবারক রসুলদের অন্তরের ন্যায় হয়ে যায়। এ থেকে বোঝা যায় যে বক্ষ মুবারক একবার নয় কয়েকবার হয়েছে। সহি মুসলিম শরীফ প্রথম খণ্ড 92 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন ওই মাহলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাসায় ছিলেন, তখন তাঁর সন্তানের সাথে যখন ছাগল ছাড়া যখন গিয়েছিলেন, তখন বাচ্চাদের সাথে যখন যখন ছিলেন, ওই সময় হযরত জিব্রাইল আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসাল্লাম তখন প্রিয় নবীকে শয়ন করিয়ে বক্ষ বিদীর্ণ করেছিলেন এবং কলাপ মোবারক বের করে সেখান থেকে জমাট বাঁধা রক্ত বের করেছিলেন এবং জমজম কূপের পানি দ্বারা দ্রুত করেছিলেন। বক্ষ মোবারক রেখে বক্ষ মোবারক আবার বন্ধ করে দিলেন। শিশুরা তখন দৌড়ে এসে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ শোনালেন, তার সংবাদ শোনালেন যে এইভাবে এই সংবাদ তারা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তাকে হত্যা করা হয়েছে মাযাল্লাহ। তখন সবাই দৌড়ে রেস্ট আসতে লাগলো, তখন দেখলেন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রং মুবারক বিবর্ণ হয়েছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বলেন আমি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বক্ষ মুবারকে সুই দ্বারা সেলাই করার চিহ্ন দেখতাম। এই হাদিস থেকে এটা প্রতীয়মান হলো যে বক্ষ মোবারক বিদীর্ণ হওয়া সম্বন্ধে রুহানি, স্বপ্নযুগে, কাশ যুগে, প্রচ্ছন্নভাবে ইত্যাদি সকল ব্যাখ্যা সন্ধাতিতভাবে ভ্রান্ত। বরং এই অপারেশনও বিদারণ ইন্দ্রানুভূতি প্রকৃত ও একটি বাস্তব বিষয়, কারণ বক্ষ মোবারককে সুই দ্বারা সেলাই করার চিহ্ন স্পষ্টভাবে দেখা যেত। অতঃপর হাদিস শরীফের দেখতেহীন বাসায় এটা বর্ণিত যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর বক্ষ মোবারক বিদীর্ণ করা হলো, তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই বাচ্চাদের সাথে যখন ছিলেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সকলেই বলল যে প্রিয় নবীকে তার প্রাণ বিনাশ করা হয়েছে বা প্রিয় নবীর প্রাণ বিনাশ করা হয়েছে। তখন তারা সবাই আসলেন, তখন দেখলেন প্রিয় নবীর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বক্ষ মুবারক বিদীর্ণ হওয়া, কলম মুবারক বাইরে আনা, সেখান থেকে জমাট বাঁধা রক্ত বের করে ফেলে দেওয়া এবং সেটা আবার পরিপূর্ণভাবে সেখানে সেট করে দেওয়া, এটা সব কিছুই আধ্যাত্মিকভাবে সংগঠিত হয়েছিল। আর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কলম মুবারক দমদমের পানি দ্বারা দ্রুত করা এবং মলিনতার কারণে ছিল না, কেননা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ছিলেন পোত পবিত্র, সুতরাং তিনি জন্ম থেকেই পোত পবিত্র এবং তিনি সকল নবীদের ইমাম। সুতরাং এ থেকে বোঝা যায় জমজমকূপের পানি দ্বারা দ্রুত করার অর্থ হচ্ছে জমজমকূপের মর্যাদাকে বৃদ্ধি করা, যা দুনিয়ার কোনো অন্য কোনো পানির মধ্যে নেই, এবং জমজমকূপের পানিকে কলম মুবারকের ছোঁয়া দ্বারা সিক্ত করার দ্বারা জমজমকূপের ফজিলতকে বৃদ্ধি করা হয়েছে। প্রিয় স্থানীয় ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা প্রথমে শুনলাম যে হিকমত দ্বারা পরিপূর্ণ করা এবং ওই কলম মুবারকের মধ্যে যে দুটি চোখ এবং দুটি কান মুবারক দেখতে পেয়েছেন, আসুন আমরা সেদিকে একটু লক্ষ্য রাখি যে কলম মুবারক সেটা হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে প্রিয় নবী ইরশাদ করেছেন, তোমরা আমার মুখ শুধু কিবলা দিকেই দেখেছ, আল্লাহ পাকের শপথ, আমার কাছে না তোমাদের রুকু লুকায়িত না তোমাদের বিনয় নম্রতা লুকায়িত, নিশ্চয় আমি তোমাদেরকে আমার পেছন থেকেও দেখি যেভাবে আমি সামনের দিক দিয়ে দেখি। অর্থাৎ সামনে তিনি যেভাবেই দেখেন পেছনেও ঠিক ওইভাবেই দেখেন। আল্লাহ আকবার, এটি বুখারী শরীফ প্রথম খণ্ড 152 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে। প্রিয় স্নেহ ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম যে কলবুন সাদিদুন আইনানে তাবসুরানে ওয়া উযনানে তাসমাআনে, আমরা শুনলাম যে কলবের মধ্যে দুটি চক্ষু রয়েছে যা দ্বারা অবলোকন করেন। এটাই সত্য যে আমরা যারা রয়েছে সাধারণ মানুষ, আমরা শুধু সামনেই দেখি পেছনে দেখি না, আর আমার নবী এমন নবী যিনি সামনেও যেভাবে দেখেন পেছনেও তিনি সেইভাবেই দেখেন। এবং অপর হাদিসের মধ্যে এটাও বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নি লা আংযুরু ইলা মা ওয়ারাআনি কামা আংযুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া, নিশ্চয় আমি আমার পেছনেও সেই রূপ দেখি যেই রূপ আমার সম্মুখে দেখি, সামনেও এভাবে দেখি ঠিক তদ্রূপ পেছনের দিক দিয়ে এভাবে দেখি। এটা দালাইলে নবুয়া আবু নাঈম পৃষ্ঠা 377, খাসাইসে কুবরা প্রথম খণ্ড 61 পৃষ্ঠা, দুরখানি আলাল মাওয়াহিব চতুর্থ খণ্ড 82 পৃষ্ঠার মধ্যে এটা বর্ণিত রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা ফিল লাইলি ফি যুলুমাতি কামা ইয়ারা ফিন নাহারি ফি দুই, অর্থাৎ রাসূল পাক সাহাবে লাওলাক হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রাতের অন্ধকারও সেরূপ দেখতেন যেই রূপ দিনের আলোতে দেখতেন। খাসাইসে কুবরা প্রথম খণ্ড 6 পৃষ্ঠা। প্রিয় স্নেহী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমরা জানতে পারলাম যে আমার নবী এমন নবী, যখন মানবদেহে যে চক্ষু রয়েছে এমনি সাধারণত মানুষ যখন চোখ যখন বন্ধ করে তখন কিছুই দেখে না, অন্ধকার তো দেখার কোনো প্রশ্নই ওঠে না, আর আমার নবীর এমন নবী যিনি আলোতে যেভাবে দেখেন অন্ধকারও ঠিক সেইভাবেই দেখেন, আর এজন্যই কলম মুবারকও দুইটা চোখ রয়েছে। হ্যাঁ স্নেহী ভাইয়েরা, মানুষ চোখ বন্ধ করলেই আমাদের সব কিছু বন্ধ হয়ে যায়, আর কিছু দেখার বা শোনার শেষ ক্ষমতা আমাদের নেই। আর নবীগণের আলাইহিসসালামগণের কলম মুবারক চক্ষু অন্যরকম, তারা যখন জাহিরি চোখ যখন বন্ধ করেন তখন তাদের কলবের চোখ খুলে যায়। এই জন্য আমরা যারা রয়েছি আমরা ঘুমালে অজু ভেঙে যাই, আর নবীগণ যখন ঘুমান তাদের অজু ভেঙে যায় না, কারণ তাদের জাহিরি চোখ বন্ধ হয়েছে বাতনি চোখ কিন্তু জাগ্রত রয়েছে, এই জন্য তারা ঘুমালে অজু ভঙ্গ হয় না। হ্যাঁ স্নেহ ভাইয়ের, আমার নবী এমন যে ইন্নামা আনা কসিমুন ওয়াল্লাহু ইয়ুতি, আমার আল্লাহ হচ্ছেন দাতা, আমি নবী হচ্ছি বন্টনকারী, জন্য যাকে দেওয়া তাকে বন্টন করে দিয়েছেন। আর প্রিয় নবীর কলব মুবারকের মধ্যে চক্ষু রয়েছে, কান রয়েছে, কান মুবারক রয়েছে যে কান দ্বারা শ্রবণ করে থাকেন, ওই চক্ষু রয়েছে যে চক্ষু দ্বারা অবলোকন করে থাকেন। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, শক্কে সদর বক্ষ বিদীর্ণ এটাই হয়েছে, এবং এরপরে তিনি ঊর্ধ্বে গমন করেছেন। কীভাবে গমন করেছেন অবশ্যই আমরা আমাদের নেক্সট এপিসোড আমরা সে নিয়ে আলোচনা করব। দেখতে দেখতেই শুনতে শুনতেই আমাদের আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সঙ্গে থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সারিবদ্ধ হয়ে হুরুগিল মা জান্নাত কে সাজায়া।